এগারো অধ্যায়।
প্রার্থনার বিষয়ে শিক্ষা। এক সময় যীশু কোনো একটা জায়গায় প্রার্থনা করছিলেন। প্রার্থনা শেষ হলে পর তাঁর একজন শিষ্য তাঁকে বললেন, প্রভু, বাপ্তিস্মদাতা যোহন যেমন তাঁর শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন, তেমনি আমাদেরও আপনি প্রার্থনা করতে শিখান। যীশু তাঁদের বললেন, যখন তোমরা প্রার্থনা করো তখন বলো, পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, প্রত্যেক দিনের খাবার তুমি আমাদের প্রত্যেক দিন দাও, আমাদের পাপ ক্ষমা করো, কারণ যারা আমাদের বিরুদ্ধে পাপ করে আমরা তাদের ক্ষমা করি, আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিও না। তারপর যীশু তাঁর শিষ্যদের বললেন, মনে করো মাঝরাতে তোমাদের মধ্যে একজন তার বন্ধুর বাড়িতে গিয়ে বলল, বন্ধু, আমাকে তিনটা রুটি ধার দাও, আমার এক বন্ধু পথে যেতে যেতে আমার কাছে এসেছে, তাকে খেতে দেবার মতো আমার কিছুই নেই। তখন ঘরের ভিতর থেকে তার বন্ধু উত্তর দিল, আমাকে কষ্ট দিও না, দরজা এখন বন্ধ আর আমার ছেলেমেয়েরা বিছানায় আমার কাছে শুয়ে আছে, আমি উঠে তোমাকে কিছুই দিতে পারব না। আমি তোমাদের বলছি, সে যদি বন্ধু হিসাবে উঠে তাকে কিছু নাও দেয়, তবু লোকটি বারবার অনুরোধ করছে বলে সে উঠবে এবং তার যা দরকার তা তাকে দেবে। এই জন্য আমি তোমাদের বলছি, চাও তোমাদের দেওয়া হবে, খোঁজ করো পাবে, দরজায় ঘা দাও তোমাদের জন্য খোলা হবে, যারা চায় তারা প্রত্যেকে পায়, যে খোঁজ করে সে পায়, আর যে দরজায় ঘা দেয় তার জন্য দরজা খোলা হয়। তোমাদের মধ্যে এমন লোক কে আছে যে তার ছেলে মাছ চাইলে তাকে সাপ দেবে কিংবা ডিম চাইলে বিছা দেবে? তাহলে তোমরা মন্দ হয়ে যদি তোমাদের ছেলে মেয়েদের ভালো ভালো জিনিস দিতে জানো, তবে যারা স্বর্গস্থ পিতার কাছে চায় তিনি যে তাদের পবিত্র আত্মাকে দেবেন, এটা কত না নিশ্চয়।
প্রভু যীশু কার সাহায্যে কাজ করেন? অন্য এক সময়ে যীশু একটা বোবা মন্দ আত্মা দূর করছিলেন। মন্দ আত্মা দূর হয়ে গেলে পর বোবা লোকটা কথা বলতে লাগল। এতে লোকেরা আশ্চর্য হল, কিন্তু কয়েকজন বলল, মন্দ আত্মাদের রাজা বেলশবুলের সাহায্যে সে মন্দ আত্মা ছড়ায়। অন্য লোকেরা যীশুকে পরীক্ষা করবার জন্য স্বর্গ থেকে একটা চিহ্ন দেখাতে বলল। তাদের মনের কথা বুঝতে পেরে যীশু বললেন, যে রাজ্য নিজের মধ্যে ভাগ হয়ে যায় সেই রাজ্য ধ্বংস হয়। আবার কোনো পরিবারের মধ্যে যদি ভাগ হয়ে যায় তবে সেই পরিবারও টেকে না। শয়তানও যদি নিজের বিরুদ্ধে দাঁড়ায় তবে কেমন করে তার রাজ্য টিকবে? আপনারা বলছেন আমি বেলশবুলের সাহায্যে মন্দ আত্মা ছড়াই। বেশ ভালো, আমি যদি বেলশবুলের সাহায্যেই তাদের ছড়াই, তবে আপনাদের লোকেরা কার সাহায্যে মন্দ আত্মা ছাড়ায়? আপনারা ঠিক কথা বলছেন কিনা আপনাদের লোকেরাই তা বিচার করবেন। কিন্তু আমি যদি ঈশ্বরের সাহায্যে মন্দ আত্মা ছাড়াই, তবে ঈশ্বরের রাজ্য তো আপনাদের কাছে এসে গেছে। একজন বলবান লোক সব রকম অস্ত্রশস্ত্র নিয়ে যখন নিজের ঘর পাহারা দেয় তখন তার জিনিসপত্র নিরাপদে থাকে, কিন্তু তার চেয়ে বলবান কেউ এসে যদি তাকে আক্রমণ করে হারিয়ে দেয়, তবে যে অস্ত্রশস্ত্রের উপরে সে নির্ভর করেছিল অন্য লোকটি সেগুলো কেড়ে নেয় আর লুট করা জিনিসগুলো ভাগ করে নেয়। যদি কেউ আমার পক্ষে না থাকে তবে তো সে আমার বিপক্ষে আছে, যে আমার সঙ্গে কুড়ায় না সে ছড়ায়। কোনো মন্দ আত্মা যখন একজন লোকের মধ্য থেকে বের হয়ে যায় তখন সে বিশ্রামের খোঁজে শুকনা জায়গার মধ্য দিয়ে ঘোরাফেরা করতে থাকে। পরে তা না পেয়ে সে বলে, আমি যে ঘর থেকে বের হয়ে এসেছি আবার আমি সেই ঘরেই ফিরে যাব। ফিরে এসে সেই ঘরটা সে খালি, পরিষ্কার এবং সাজানো দেখতে পায়। তখন সে গিয়ে নিজের চেয়েও খারাপ অন্য আরও সাতটা মন্দ আত্মা সঙ্গে করে নিয়ে আসে এবং সেখানে ঢুকে বাস করতে থাকে। তার ফলে সেই লোকটার প্রথম দশা থেকে শেষ দশা আরও খারাপ হয়। যীশু যখন কথা বলছিলেন তখন ভিড়ের মধ্য থেকে একজন স্ত্রীলোক চিৎকার করে বলল, ধন্য সেই স্ত্রীলোক যিনি আপনাকে গর্ভে ধরেছেন এবং বুকের দুধ খাইয়েছেন। কিন্তু যীশু বললেন, এর চেয়ে বরং তারা ধন্য যারা ঈশ্বরের বাক্য শোনে এবং সেই মতো কাজ করে।
নানা রকম উপদেশ। আরো লোক যীশুর চারিদিকে জড় হতে থাকল। তখন যীশু বললেন, একালের লোকেরা খারাপ, তারা চিহ্নের খোঁজ করে, কিন্তু নবী জোনার চিহ্ন ছাড়া আর কোন চিহ্ন তাদের দেখানো হবে না। নিনবী শহরের লোকদের জন্য জোনা যেমন নিজেই চিহ্ন হয়েছিলেন, একালের লোকদের জন্য ঠিক তেমনই মনুষ্যপুত্র চিহ্ন হবেন। বিচারের দিনে দক্ষিণ দেশের রানী উঠে একালের লোকদের দোষ স্পষ্ট করে তুলবেন, কারণ সলোমন রাজার জ্ঞানের কথাবার্তা শুনবার জন্য তিনি পৃথিবীর শেষ সীমা থেকে এসেছিলেন। আর দেখুন, এখানে সলোমনের চেয়েও আরো মহান একজন আছেন। বিচারের দিনে নিনবী শহরের লোকেরা উঠে একালের লোকদের দোষ স্পষ্ট করে তুলবে, কারণ জোনার প্রচারের ফলে নিনবীর লোকেরা পাপ থেকে মন ফিরিয়েছিল। আর দেখুন, এখানে জোনার চেয়েও আরো মহান একজন আছেন। কেউ বাতি জেলে কোনো গোপন জায়গায় বা ঝুড়ির নিচে রাখে না, বরং বাতিদানের উপরেই রাখে, যেন ভিতরে যারা ঢোকে তারা আলো দেখতে পায়। আপনার চোখ হল আপনার দেহের প্রদীপ। যদি আপনার চোখ ভালো হয়, তবে আপনার সমস্ত দেহ আলোতে পূর্ণ হবে, কিন্তু চোখ মন্দ হলে আপনার দেহও অন্ধকারে পূর্ণ হবে। আপনার মধ্যে যে আলো আছে তা যেন অন্ধকার না হয়, সেজন্য সাবধান থাকুন। আপনার সারা দেহ যদি আলোতে পূর্ণ হয় এবং একটুও অন্ধকার না থাকে, তবে তা সম্পূর্ণ আলোময় হবে। ঠিক যেমন বাতির আলো আপনার উপর পড়লে আপনার দেহ আলোময় হয়।
ধর্ম নেতাদের সম্বন্ধে প্রভু যীশুর মতামত। যীশু কথা বলা শেষ করলে পর একজন ফরিসি যীশুকে খাওয়ার নিমন্ত্রণ করলেন। তখন যীশু ভিতরে গিয়ে খেতে বসলেন। সেই ফরিসি যখন দেখলেন খাওয়ার আগে যীশু ধর্মের নিয়ম মতো হাত ধুলেন না, তখন তিনি অবাক হলেন। প্রভু তাকে বললেন, তবে শুনুন, আপনারা অর্থাৎ ফরিসিরা থালা ও বাটির বাইরের দিকটা পরিষ্কার করে থাকেন, কিন্তু আপনাদের ভিতরটা লোভ ও মন্দতায় ভরা। আপনারা মূর্খ। যিনি বাইরের দিক তৈরি করেছেন, তিনি কি ভিতরের দিকও তৈরি করেননি? আপনাদের থালা বাটির ভিতরে যা আছে তাই বরং ভিক্ষার মতো দান করুন, দেখবেন সবকিছুই আপনাদের কাছে সূচি হবে। ধিক ফরিসিরা, আপনারা ঈশ্বরকে পুদিনা, তেজপাতা ও সব রকম শাকের দশ ভাগের এক ভাগ দিয়ে থাকেন, কিন্তু ন্যায় বিচার ও ঈশ্বরের প্রতি ভালোবাসার দিকে মনোযোগ দেন না। আগেরগুলো পালন করবার সঙ্গে সঙ্গে পরেরগুলো পালন করা আপনাদের উচিত। ধিক ফরিসিরা, সমাজ ঘরের প্রধান প্রধান আসনে বসতে এবং হাটে বাজারে সম্মান পেতে আপনারা ভালোবাসেন। ধিক আপনাদের, আপনারা তো চিহ্ন না দেওয়া কবরের মতো, লোকে না জেনে তার উপর দিয়ে হেঁটে যায়। তখন ধর্মশিক্ষকদের মধ্যে একজন যীশুকে বললেন, প্রভু, এই কথা বলে আপনি আমাদেরও অপমান করছেন। যীশু বললেন, ধিক ধর্মশিক্ষকেরা, আপনারা লোকদের উপর ভারী বোঝা চাপিয়ে দিয়ে থাকেন, কিন্তু তাদের সাহায্য করবার জন্য নিজেরা একটা আঙ্গুলও নাড়ান না। ধিক আপনাদের, নবীদের কবর আপনারা নতুন করে গেঁথে থাকেন, অথচ আপনাদের পূর্বপুরুষেরাই তো তাদের খুন করেছিল। সেই জন্য আপনাদের পূর্বপুরুষদের কাজের সাক্ষী আপনারাই এবং তাদের সেই কাজ আপনারা মেনেও নিচ্ছেন। একদিকে তারা নবীদের খুন করেছে, অন্যদিকে আপনারা সেই নবীদের কবর গাঁথছেন। এই জন্য ঈশ্বর তার নিজের জ্ঞানে এই কথা বলেছেন, আমি তাদের কাছে নবীদের ও প্রেরিতদের পাঠিয়ে দেব, তাদের মধ্যে কয়েকজনকে তারা খুন করবে এবং অন্যদের উপর অত্যাচার করবে। এর ফল হল জগৎ সৃষ্টির সময় থেকে আরম্ভ করে যতজন নবীকে খুন করা হয়েছে তাদের রক্তের দায়ী হবে একালের লোকেরাই। হ্যাঁ, আমি আপনাদের বলছি, হেবলের খুন থেকে আরম্ভ করে যে সখরীয়কে বেদী এবং পবিত্র স্থানের মধ্যে মেরে ফেলা হয়েছিল, সেই সখরীয়ের খুন পর্যন্ত সমস্ত রক্তের দায়ী হবে একালের লোকেরাই। ধিক ধর্মশিক্ষকেরা, আপনারা জ্ঞানের চাবি নিয়ে গেছেন, নিজেরাও ভিতরে ঢোকেননি এবং যারা ভিতরে ঢুকতে চাইছিল তাদেরও ঢুকতে দেননি। তিনি সেই জায়গা ছেড়ে চলে যাবার সময় ধর্মশিক্ষকেরা এবং ফরিসিরা তার বিরুদ্ধে শত্রুতা করবার জন্য উঠে পড়ে লেগে গেলেন। নানা বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করে তাকে কথার ফাঁদে ফেলবার জন্য তারা অপেক্ষা করতে লাগলেন।